الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وأيضا قال ربنا المتعال لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع في الأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، الحمد لله اللہ بارک اللہ علیہ شاہد و بارے لکھنے کی شکریہ اللہ پاکی بشتی بادل دینے و آمدر کے شبتہی اصلاحی محفلے مستد ہوا شرید ہوا توفیق دار کرے چھے ছোট কালে আমরা আমাদের মহতারমা মরহুমা দাদি জানের কাছে একটা কথা শুনতাম। আমার দাদি মানে প্রফেসর হামিদুর রহমান সাহেবের আম্মা, তার কাছে আমরা একটা কথা শুনতাম, যদি থাকে বন্ধুর মন ডাং পারতে কত ডাং পর্যন্ত না, ডাং মানে কি নদী, নদী নদীটাকে কোন কোন জায়গায় ডাঙ্গও বলে। যদি থাকে বন্ধুর মন ডাং পার হইতে কতক্ষণ, আপনার বন্ধু মনে করে নদীর ওই পারে থাকে, তার প্রতি আপনার মহব্বত আছে ভালোবাসা, দেখা যাবে আপনি নদী পার হয়ে সাঁতার কেটে বা নৌকা যে কোনো ভাবে হোক তার কাছে চলে যাবে, মনের একটা টান আছে। অনুরূপ ভাবে যাদের এই মাহফিলে আসার তাগাদা আছে, মাহফিলের গুরুত্ব যে বুঝে, যে এটা মনে করে যে না আসলে আমার দিলের খোরাক দরকার, রুহের খোরাক দরকার, সারা সপ্তাহ তো খানা দানা খাই, এটা হলো শরীরের খোরাক, শরীরের গেজা আমরা সারা সপ্তাহে পাই, আর এটা হলো সপ্তাহে একটা দিন আমাদের জন্য কি রুহের গেজা। এর গুরুত্ব যার আছে, ঝড় বাদল বৃষ্টি বাদল যা কিছু থাকুক সে আসবেই, তত দূরেই হোক সে চলে আসবে। অনেকে আছেন আলহামদুলিল্লাহ জানি অনেক দূর থেকে এসেছে, তাবলিগে বয়ানে মুরব্বীদের মুখে শুনেছি যত দূর তত নূর, যত দূর তত নূর, যে যত দূরের থেকে এসেছেন সে তত বেশি কি পাবেন, নূর পাবে, সওয়াব বেশি পাবে। হাদিসে পাক ইরশাদ হয়েছে বাশশিরিল মাশায়িনা বিজ্জুলাম ইলাল মাসাদিদি বিন্নূরিত তাম ইয়াউমাল কিয়াম, অন্ধকার রাত্রে যারা অনেক দূরের থেকে মসজিদে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা পায়ে হেঁটে অন্ধকার রাত্রে দূরের থেকে মসজিদে এসে জামাতে শরীক হয়, কিয়ামতের দিন এদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেয়। অন্ধকারে দুনিয়াতে এসেছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে এমন নূর দান করবেন সোজা জান্নাত চলে যাবে। তো আমরা এই সমস্ত মাহফিলে আসি মূলত আমাদের দিলের খোরাক হাসিল করার জন্য, নূরের খোরাক, দিলের গেজা। আলহামদুলিল্লাহ এখন জিলকদ মাস চলছে, চলছে বলছে জিলকদ মাস তো বিদায় নেওয়ার মতো, জিলকদা আজকে ছিল কত, 27 তারিখ, এখন তো 28 শুরু হয়ে গেল, যেহেতু মালদ্বীপের পর থেকেই সূর্য ডুবে গেছে, আরবিতে রাত আগে আসে, সুতরাং 28-এ জিলকদ শুরু হয়ে গেছে, তার মানে জিলকদ মাস এখন বিদায় নেওয়ার পথে, আর জিলহজ মাস এখন প্রায় নিকটবর্তী হয়ে গেছে, আমার তার প্রান্তে চলে এসেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মঙ্গলবার থেকে অথবা বুধবার থেকে কি শুরু হয়ে যাবে, জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিলকদ মাসও কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। আমরা জানি যে 12টা মাসের মধ্যে 4টা মাসকে আশুরে হুরুম বা সম্মানিত মাস বলা। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিঃসন্দেহে মাসসমূহের গণনা যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন 12টি, তার মধ্যে 4টা মাস হল সম্মানিত। এই 4টা মাসের নাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে আরবাআতুন হুরুম, 4টা মাস হল সম্মানিত। এটার ব্যাখ্যা হাদিসে পাকে পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম, সালাসুম মিনহা মুতাওয়ালিয়াত, যুলকাদা ও যুলহিজ্জা ও মুহররম ও রজবুল লতি বাইনা জুমাদা ও শাআবান। 12 মাসে 1টি বছর, তার মধ্যে 4টা মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে আবার 3টা মাস হলো একসাথে লাগাতার। একটা হলো জিলকদ হিজরি বর্ষের 11তম মাস, আর একটা হলো জিলহজ হিজরি বর্ষের শেষ মাস 12তম মাস, আর একটা হলো মুহররম উদ্বোধনী মাস। তাহলে 3টা একসাথে হলো 11, 12, 1 প্রথম মাস, আরেকটা হলো রজব যেটা হিজরি বর্ষের 7তম মাস, জুমাদ আল আখেরা এবং শাবানের মধ্যবর্তী মাস। এই 4টা মাসকে বলা হয় আশুরে হুরুম, সম্মানিত মাস। ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলাই এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আহকামুল কোরআন গ্রন্থে লিখেছেন, এই 4 মাসে যারা বেশি বেশি ইবাদত বন্দেগি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাকি 8 মাসও বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবে, এবং এই 4 মাসে যারা ইহতিমামের সাথে নিজেকে গুনাহসমূহ থেকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাকি 8 মাসও গুনাহ থেকে হেফাজত। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, এই মাসগুলোর সম্মান যেমন বেশি, পাশাপাশি খেয়াল রাখতে হবে যেন এই মাসে আমার দ্বারা কি না হয়, গুনাহ না। যে জিনিস যত বেশি দামি হয় ওই জিনিস তত বেশি সংবেদনশীল হয়, নাজুক হয়। আমাদের হযরত প্রায় উদাহরণ দিয়ে থাকেন না, পোলাও কুরমা বিরিয়ানি দামি খাওয়া, এগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু কি করা যায় না, খাওয়া যায়। ভাত পচে গেল তো কি করা যায়, পান্তা হিসাবে। এই মাসগুলো সম্মানিত মাস, এই মাসে যদি গুনাহ হয় তাহলে কিন্তু গুনাহ কি হবে বেশি। একজন মানুষ হারাম শরীফ হয়ে গেল, এখন হজের মৌসুম আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ হারাম শরীফে অবস্থান করছে, সেখানে নামাজ পড়লে এক এক নামাজে লক্ষ টাকার নামাজে কি পাওয়া যায়, সওয়াব পাওয়া। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 টাকার নামাজে সওয়াব পাওয়া, বাইতুল মুকাদ্দাসে পড়লে 25,000 টাকার নামাজে সওয়াব পাওয়া। এগুলো এত ফজিলতপূর্ণ জায়গা, ওই সব জায়গায় গিয়ে যদি কেউ গুনাহ করে, আল্লাহ না করো আলাইয়াযু বিল্লাহ, হারাম শরীফে গিয়ে গুনাহ করো, ওমাই যদি ফিহি বিলহাদিন বিজুলমিন নুযিখু মিন আযাবিন আলীম, সেখানে গুনাহ করলে আল্লাহ পাক বলেছেন তাকে আমি ভয়াবহ শাস্তি দিব। কারণ নেকির জায়গা, ইবাদতের জায়গা, দোয়া কবুলের জায়গা, সেখানে গিয়ে কেউ গুনাহ করছে, শাস্তি হবে বেশি। এজন্য জিলকদ মাস বিদায় নেওয়ার পথে আর জিলহজ মাস আমাদের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে, এই মুহূর্তে আমাদের করণীয়টা কি, এই বিষয়টা আমার হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা। জিলহজ মাস যেহেতু এটা আমরা এখনই বুঝতে পারলাম যে এটা সম্মানিত মাস সমূহের মধ্যে একটা মাস, সেই হিসাবে তার একটা সম্মান আছে। এর বাইরে জিলহজ হলো হজ ওয়ালা মাস, তার নামই তো জিলহজ। জিলহজ মানে কি, আমি তো হলো জুল হিজ্জা মানে হজওয়ালা, এটা হজওয়ালা মাস, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন, ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ। এই হজের মূল কর্মকাণ্ড গুলো কোন মাসে হয়? জিলহজ মাস। যদিও হজের মাস হলো আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, সূরা বাকারা, হজের জন্য রয়েছে নির্দিষ্ট কয়েকটি মাস। এই নির্দিষ্ট কয়েকটি মাস কি সেটার ব্যাখ্যা হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়াল ও যুল কাআদা ও যুল হিজ্জা। হজের জন্য রয়েছে নির্দিষ্ট কয়েকটি মাস, একটা হলো শাওয়াল, একটা হলো জিলকদ, আর একটা হলো জিলহজ। এর মানে হলো যে এই তিন মাসে হজের জন্য কি বাধা যায়? ইহরাম বাধা। এর অর্থ হলো এটা, এর মানে এটা না যে আপনি শাওয়াল মাসে গেলেন মক্কা শরীফ, ওখানে আপনি বাস যা যা করার হসকস করে চলে আসলেন, হবে নাকি? হজের যে মূল কাজগুলো যেগুলো আছে, উকুফে আরাফা, তারপরে মিনায় যাওয়া, মুজদালিফা, অঙ্কর মারা ইত্যাদি যা কিছু কর্মকাণ্ড, এগুলো শাওয়াল মাসে করলে হবে, জিলকদে করলে হবে, জিলহজে করতে হবে, তাও নির্দিষ্ট দিন, নির্দিষ্ট নিয়ম। কিন্তু হজের এহরাম বাধা যায় কখন থেকে? শাওয়াল। অনেক হাজি সাহেবান তো আলহামদুলিল্লাহ অনেক আগেই চলে গেছে, অনেকে শাওয়ালের শেষেও চলে গেছে, অনেকে জিলকদের শুরুতে গিয়েছে। শাওয়াল থেকে হজের এহরাম বাধা। আর ওমরা, যেটাকে আমরা সাধারণত ছোট হজ বলি, ওমরার এহরাম যে কোনো সময় বাধা যায়, শুধু হজের নির্দিষ্ট পাঁচ দিন ছাড়া, ওই পাঁচ দিন ওমরার এহরাম বাধা যায় না। এছাড়া আপনি সারা বছর ওমরার এহরাম বাঁধতে পারেন, কিন্তু হজের এহরাম ওই আশুরুল মা'লুমাত, সুনির্দিষ্ট যে কয়েকটা মাস তার মধ্যে হজের এহরাম বাঁধতে। আবার এর মধ্যে জিলহজ মাস হলো হজের আসল কাজ, এই জন্য এই মাসটাকে কি বলা হয়? জিলহজ, মানে হজওয়ালা মাস। নির্দিষ্ট করে বলতে গেলে জিলহজের নয় দশ এগারো বারো তেরো, আসলে এই পাঁচটা দিন হলো হজের কি মূল কর্মকাণ্ড। এই হিসাবেও কিন্তু জিলহজ মাসের ফজিলত আমাদের সামনে একদম স্পষ্ট হয়ে গেল যে একদিকে এই জিলহজ মাস হলো সম্মানিত মাস, চতুষ্টয়ের অন্যতম মাস, দ্বিতীয়ত জিলহজ মাস হলো হজওয়ালা মাস, তৃতীয়ত ইসলামের অন্যতম প্রধান একটা যাকে বলা হয় শায়ের ইসলাম, ইসলামের প্রতীকী ইবাদত সমূহের মধ্যে একটা ইবাদত কোরবানি, এই কোরবানিও কোন মাসে? জিলহজ মাস। কোরবানি এটাও জিলহজ মাস। যে ব্যক্তি সাহেবে নেসাব, নেসাব পরিমাণ সম্পদের মালিক, জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা যে সাহেবে নেসাব, তাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোরবানি করতে হবে। কোরবানিও করা লাগে কোন মাসে? জিলহজ মাসে। আপনি যদি কোরবানি মনে করেন রমজান মাসে করেন, রমজান মাসে কোরবানি হবে? রমজান তো কোরবানি হবে না, জবা করতে পারবে সেটা ভিন্ন কথা, মানুষকে খাওয়াতে পারবেন, কোরবানি তো আর কি হবে না, রমজানে হবে না, রমজানের ফজিলত সেটা ভিন্ন জিনিস। কোরবানি করতে হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পোশাক। তাহলে বোঝা গেল যে জিলহজ মাসের কম পক্ষে কয়টা ফজিলত? তিন, তিনটা ফজিলত। সম্মানিত মাস, চতুষ্টয়ের একটা মাস, আর কানে ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোপণ হজ ও জিলহজ মাসে, শায়রে ইসলাম বা ইসলামের প্রতীকী নিদর্শন কোরবানিও কোন মাসে? জিলহজ মাসে। এতগুলো ফজিলত বলা একটা মাস এখন আমাদের একদম দ্বার প্রান্তে চলে এসেছে। সুতরাং জিলহজ মাসের জন্য আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি শুরু করি। আবার এই জিলহজ মাসের প্রথম দশক, এই প্রথম দশকের ফজিলত কিন্তু অনেক বেশি। এই জন্য আমি আলোচনার শুরুতে তিরিশ পারার সূরাতুল ফজরের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করেছেন, ফজর, ফজরের সময়ের কসম, ফজরের সময়ের শপথ, ওয়ালায়ালিন আশ এবং দশ রাত্রির শপথ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করা কি দরকার? শপথ তো মনে করে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা শোনো শপথ করি, আমাদের দরকার। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি কথাটা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, মানুষ তো, আমরা তো সত্য বলি অসত্য বলি, তাই না? অসত্য মানে সুন্দর সত্য, মিথ্যা না বলে কি বলা ভালো? অসত্য কথা কিন্তু আসলে একই, কিন্তু তাবির করতে হবে। যেমন মনে করেন বলা হলো লাহু আখতাউন কাসীরা, তার জায়গায় যদি বলা হয় লাহু আখতাউন গায়রু কলিলা, ছাত্ররা বুঝবে ভালো, তাহলে তা বেশ সুন্দর। লাহু আখতাউন কাসীরা, এটা শায়েক আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার আর রফুত তাকমিলে হাসিয়া রেখেছে, লাহু আখতাউন কাসীরা, তার অনেক ভুল। এভাবে না যদি না বলে যদি বলা হয় লাহু আখতাউন গায়রু কলিলা, তার ভুলের পরিমাণ কম না, তাহলে বেশি সুন্দর। অনুরূপ ভাবে আমরা সত্য বলি অসত্য বলি, মিথ্যার দ্বারা কি বলা দরকার? অসত্য। এই জন্য আমাদের কথাকে বিশ্বাসযোগ্য বানানোর জন্য কি করা লাগে? পছন্দ করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কখনো মিথ্যা কথা বলেন না, নাউজুবিল্লাহ, কল্পনাও করা যায় না যে আল্লাহ মিথ্যা কথা বলবেন। ওমা আসদাকু মিনাল্লাহি কীলা ওমা আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা থেকে মহাসত্যবাদী আর কে আছে? তারপরও দেখবেন কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। এখানে যেমন করেছেন ফজরের সময় দশ রাত্রি, কোন জায়গায় সূর্য, কোন জায়গায় চন্দ্র, কোন জায়গায় তারকা, কোন জায়গায় এই শহর, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কসম করেছেন। উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটার গুরুত্ব বোঝানো, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসে কি করেছেন সহ। ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটা সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদ। ফজরের সময় হলো ফেরেশতাদের উপস্থিতির সময়, এই সময় ফেরেশতারা উপস্থিত থাকেন এবং বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করেন। এই জন্য আল্লাহ পাক ফজরের সময় শপথ করেছেন আর দশ রাত্রি, যেটা আমার বলার উদ্দেশ্য, এই দশ রাত্রি কোন দশ রাত্রি? এটা রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মধ্যে যাকে বলা হয় শ্রেষ্ঠ মুফাসসির কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে তিনি হয়ে গেছেন রইসুল মুফাসসির, এবং সবাই এটা স্বীকার করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন কিন্তু তার বয়স খুব একটা বেশি, মানে মনে করেন বারো তেরো বছর হবে, বেশি হবে, বালক বালক সাহাবি, কিন্তু নবীজির দোয়া তিনি পেয়েছেন। দোয়া কবুলের সময় যে মানুষের যে কোনো দোয়া কবুল হয়, এমন মানুষের দোয়া কি আর বৃথা যেতে পারে? তাহাজ্জুদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোটার মধ্যে কে জানে পানি ভরে রেখেছে, বদনার মধ্যে পানি ভরা, মেসওয়াক তৈয়ার, সবকিছু রেডি। স্বাভাবিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা এত খুশি হয়েছে, কে এই কাজ কে করলো? বলা হয়েছে ইবনে আব্বাস, না আপনার চাচা আছে, চাচা হল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুজনের বয়স প্রায় কাছাকাছি, তার ছেলে হলেন কি হযরত আব্দুল্লাহ, সংক্ষেপে বলা হয় ইবনে আব্বাস। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হয়েছেন, নবীজির দিল থেকে দোয়া এসেছে আল্লাহুম্মা আল্লিমহু তাবিল, আল্লাহ আপনি তাকে তাবিল, তাবিল মানে হলো তাফসীর, কোরআনের তাফসীরের ইলম দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া, এই দোয়া কবুলের ব্যাপারে কি আর কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহু আকবার। নবীজির উম্মতের মধ্যেও তো অনেক এমন আছে, উম্মতের মধ্যে নিকটদের মধ্যেও ছিলেন, এখনো আছেন, তারা আল্লাহ পাকের কাছে যেই দোয়া করেন আল্লাহ তারা সেই দোয়া কি করেন কবুল। হাদিসে পাকের মধ্যে এসেছে রব্বা আশা আসা বালা মাফুউইন বিল আবওয়া লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা, যে অনেক এরকম মানুষ আছে কাপড় গুলো মানে দেখতে ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা মলি ধুলোই ধূসরিত, মানুষের কাছে গেলে মানুষ তাকে কোনো দাম দেয় না, দরজা থেকে তাড়িয়ে দেয়, দূর কে না কে তুমি যাও, দরজা থেকে তাড়িয়ে দেয়। অথচ এই মানুষটা যদি আল্লাহর নামে কোনো কসম খেয়ে বসে আল্লাহ তাআলা তার সেই কসমকে অবশ্যই পুরা করে। এরকম মানুষ কিন্তু এই জমানাতেও আছে নবীজির উম্মত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুস্তাজাবু দাওয়াত, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়েছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লায়ালিন আশ, এই দশ রাত দ্বারা জিলহজ মাসের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে। আপনারা এটা মনে করবেন না যে ও আচ্ছা ঠিক আছে রাতের ফজিলত, তার মানে দিনের ফজিলত নেই নাকি? আরে রাতের ফজিলত যখন বলা হয়েছে তো দিন তো আসবেই, রাত ও আছে, এর মধ্যে কি আছে? দিন, মানে জিলহজের সোজা কথা জিলহজের প্রথম দশক, এই প্রথম দশক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ালিন আশরিনের তাফসীরে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন জিলহজ মাসের প্রথম দশক এটা মূলত ওই দশরাত যেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনায় উল্লেখ করেছেন সূরা আরাফের 142 নম্বর আয়াতে। আমি মুসার সাথে 30 রাত্রের প্রতিশ্রুতি দিয়েছিলাম, 30 রাতের ওয়াদা করেছিলাম। মানে এটা সংক্ষেপে একটু বলি না বুঝবেন না, বনী ইসরায়েল যখন নাকি বিভিন্ন রকমের পেরেশানি থেকে নাজাত পেল মুসা আলাইহিসসালামের কওম বা সম্প্রদায়, তখন তারা দরখাস্ত করলো যে হযরত আমাদের একটা জীবন বিধান দেন, আমরা সেই অনুযায়ী চলব। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে মূসা, তুমি তুর পাহাড়ের নির্জনতায় একটানা 30 দিন ইতিকাফ কর। তুর পাহাড়ের নির্জনতা, সেই হিসাবে হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ের নির্জনতায় টানা 30 দিন এক মাস রোজা রেখেছেন এবং ইতিকাফ করেছেন। এই 30 দিন ছিল জিলকদ মাস, পুরা জিলকদ মাস, জিলকদের 1 তারিখ থেকে শুরু করেছেন পুরা জিলকদ মাসটা হযরত মূসা আলাইহিসসালাম তিনি তুর পাহাড়ের নির্জনতা কি করেছেন, ইতিকাফ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে মূসা তুমি আরো 10 রাত বাড়াও, আরো 10 দিন তুমি বাড়াও। এই কথাটা এখানে বলা হয়েছে যে ওয়াদনা মূসা 30 লাইলা, মূসার সাথে আমি ওয়াদা দিয়েছি 30 রাতে, এটাকে আমি পরিপূর্ণ করেছি আরো 10 দ্বারা। 30 আর 10 কত হলো 40। আগেই বলা হয়েছে 30 দিন ছিল কি জিলহজের 30, এখন আরো 10 দিন বাড়ানো হলো, তার মানে 10 দিন কোন 10 দিন জিলহজের 10 দিন। ইবনে আব্বাস জানান এটাই বলেছে যে এখানে এই 10 রাত্র বলতে ওই 10 রাত্রির উদ্দেশ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিসসালামের ঘটনা প্রসঙ্গে সূরা আরাফের মধ্যে বলেছেন। কাজেই এর দ্বারা বুঝে আসে যে জিলহজের প্রথম দশক যা এখন আমাদের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতময়, তাৎপর্যপূর্ণ। এছাড়া বিভিন্ন হাদিসের মধ্যেও জিলহজের প্রথম দশকের কি পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়। যেমন তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দ। আল্লাহ তাআলা এই সময়ের ইবাদতটাকে সব থেকে বেশি কি করেন, পছন্দ। এই সময়ের এক এক দিনের রোজা ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা সিয়ামা সানা, এক বছরের রোজার সময়, সুবহানাল্লাহ, এক এক দিনের রোজা এক এক বছরের সময়। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সময়। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান, রহমতে হক বাহানি জয়াত বাহানি জয়াত, আল্লাহ তাআলা রহমত শুধু বাহানা তালাশ করে, কোন বাহানায় কোন ওসিলায় মানুষকে মাফ করে দেওয়া যায়, এমন একটা বাহানা হলো জিলহজের প্রথম দশক। একদম সামান্য একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় নেকি দিয়ে দিবেন, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে চিন্তা করে যে এক রাত্রের ইবাদত লাইলাতুল কদর, সোজা কথা সূরা কদর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর, যে কদরের রাতে ইবাদত করা হাজারো মাস অপেক্ষা উত্তম। হাজারো মাস মানে হিসাব করলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, ওটা কথা। সেখানে আমরা যদি এক একটা রাতে ইবাদত করতে পারি, তাহাজ্জুদ করতে পারি, সালাত তওবা করতে পারি, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, দিনই কিতাব মুতালা করতে পারি, এরাও কিন্তু বলত। আমরা যারা মাদ্রাসার মুদাল্লিসিন হযরত আছে, আমাদের জন্য দেখার কাছে যে হতে এত লম্বা ইবাদত করা মুশকিল, আর সকালে ঘন্টা করতে হবে 5টা ঘন্টা, আমি কিতাব মুতালা করলাম সকালে আমি গিয়ে পড়াবো, এরাও একটা কি ইবাদত। হক হক্কানি ওলামায়ে কেরামের লেখা তাফসীর মুতালা করলাম, এটা একটা কি ইবাদত? ইবাদতের বহু নওয়িয়ত আছে, বহু ধরন আছে, সবকিছু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই হাদিসের বাকের দ্বারা পরিষ্কার বুঝে আসলো যে জিলহজের প্রথম দশকের কত ফজিলত। এর বাইরে সাহাবিয়ে রসুল, বরং যাকে বলা হয় খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তার আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ওয়াকফ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের খাদেম হিসেবে কবুল করেছেন। তার মাথায় তিনি নবীজির সামনে হাত বুলিয়ে দিয়েছেন, বলেছেন আল্লাহ আনাসের সম্পদের মধ্যে এবং তার আলা আলা দামে বরকত দান করে। উনি 100 বছরের বেশি হায়াত পেয়েছেন, এবং 100 বছর যখন হয়েছে বৃদ্ধ বয়স, তার মাথার চুল কি হয়নি পাকি নাই, মাথায় হাত ফিরিয়ে দিয়েছেন। তিনি নিজে বলেছেন যে আমার নিজের হাতে আমি আমার 40 জন সন্তানকে দাফন করেছি, তার সন্তানের সংখ্যা বলা হয়ে থাকে প্রায় 100 কাছাকাছি। আল্লাহ এত বরকত তাকে দান করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ উনি যে তাবেঈ এর মধ্যে কোনো কি নাই সন্দেহ, কারণ উনি তাকে দেখেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। যেহেতু আনাস লম্বা হায়াত পেয়েছেন, আর আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওনার জন্ম হলো 80 হিজরিতে, এই কারণে এটা অত্যন্ত নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত যে আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ তাবেঈ বেশ কয়েকজন সাহাবিকে দেখেছেন, তার মধ্যে অন্যতম প্রধান কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, এটা মানে কথা প্রসঙ্গে আসলো বললাম। আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আমাদের মধ্যে মানে আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম, আমাদের মধ্যে এ কথা সর্বজন বিদিত ছিল যে জিলহজ মাসের প্রথম দশক ফজিলত মর্যাদা মাহাত্ম শ্রেষ্ঠত্বের দিক দিয়ে অন্যান্য 10,000 দিনের সময়, এই কথাটা আমাদের মধ্যে একজন মশহুর প্রসিদ্ধ ছিল, সবাই জানতাম, আমরা সাহাবায়ে সবাই জানতাম এটা, জিলহজের প্রথম দশক ফজিলতের দিক দিয়ে অন্যান্য 10,000 দিনের সমান, তার মানে এক একটা দিন কত 1,000 দিনের সমান। চিন্তা করে আমাদের হায়াত আর কয় বছর ভাই, আমাদের হায়াত তো একদম অল্প, তাই না? আমার উম্মতি মা বাইন আছে 3 ইলা 7, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70, অনেকে তো এর আগে ভিসা শেষ, তাই না? এর আগে অনেকে ভিসা শেষ হয়ে যাবে, কাজে এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কাজে লাগাতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথাটা এটা বাইহাকি শরীফে আছে, আর এই বাইহাকি শরীফের আরেক বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জিলহজের প্রথম দশকে যত বেশি পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাব্বুর তার নৈকট্য অর্জনের চেষ্টা, তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো, এজন্য তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করো। আর আরেকটা বর্ণনা এসেছে তবারানির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত তোমরা জিলহজের প্রথম দশকে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পুরোটা না বলে অন্তত পক্ষে যেখানে সংক্ষেপে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আমরা যত বেশি পারি বলার চেষ্টা করবো। তো এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা পরিষ্কার বুঝে আসছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি। আবার এর মধ্যে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যাকে কি বলা হয় ইয়াউমে আরাফা, এই 9 তারিখের ফজিলত কিন্তু অনেক বেশি। 9 তারিখের ব্যাপারে ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াস শাফঈ ওয়াল ওয়াত, এই ওয়াল ওয়াতরি বলতে ইবনে আব্বাস বলেন এর দ্বারা জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফাকে বোঝানো হয়েছে। ওয়াতর মানে আসলে হলো বেজোর, অতরণ বলে বিতরণ বলে, আরবি তারিখ গুলো যেমন 1, 5, 1, 3, 5, 7, 9 এগুলো হলো কি বেজোর তারিখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে ওয়াল ওয়াতরি বলতে ইয়াউমে আরাফাকে বোঝানো হয়েছে, জিলহজ মাসের 9 তারিখকে বোঝানো হয়েছে। আর বিভিন্ন হাদিসের মধ্যে তো ফজিলত আছেই, যেমন তিরমিজি শরীফের হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. আরাফার দিনে যারা রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুনাহ মাফ করবে। কত বড় ফজিলত, তাই না? পিছনের এক বছর সামনের এক বছর, মানে সোজা কথা কয় বছর? দুই বছর। দুই বছরের গুনাহ মাফ হওয়া বিশাল বড় ফজিলত। দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বাকি এর দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য কি লাগে? তওবা লাগে। বর্তমানে গুনাহটা না করা, ভবিষ্যতেও না করার ব্যাপারে পাক্কা আদা করা, আর আমার দ্বারা আল্লাহ কোন বান্দা বা বান্দির হক নষ্ট হয়ে থাকলে তার কাছে মাফছে, এটা হলো তওবা নাসুহা বা খালি তওবার শর্ত। আর এই হাদিসে বাকি যেটা বলা হয়েছে যে তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুনাহ মাফ হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো কি? সগীরা। আরেক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে আরাফার দিনে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তার দুই বছরের গুনাহ মাফ করবে। কাজে আরাফার দিন মানে সোজা কথা ঈদের আগের দিন, সহজ হিসাব, ঈদের আগের দিন। অনেকেই বলে যে না আমরা ওই সৌদির সাথে মিল করে রাখবো, বর্তমানে আমাদের সলফি ভাইরা খুব জোর দেন, সৌদির সাথে মিল করে রাখতে হবে যেদিন মানে হজ ওই দিন রাখতে হবে আরাফার। এই তো হজ হয়ে থাকে কোন তারিখে? আরাফার দিন। আসলে এটা আমাদের উলামা কেরাম বলেন যে দেশে যেই দিন জিলহজ মাসের নয় তারিখ তাদের জন্য সেটাই কি? সৌদির সাথে মিল করার তো এটা জরুরি কিছু না, আমরা কি সব দেশের সাথে মিল করে করি? আমরা যখন এশার নামাজ করি তখন সৌদি এশার নামাজ রপ্ত হয়। শুধু খালি এই যে মানে রমজান ঈদের সময় আসে এই যে একটা সুযোগ যে সারা বিশ্বে একই দিনে রোজা একই দিনে ঈদ, না? খুব সুন্দর সুন্দর লাগে, সুন্দর স্লোগান, বাস্তবতার সাথে কোনো কি নাই সম্পর্ক। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুল ইরুয়াতিহি ওয়া আফতিরু ইরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, রোজা ভালো। সেখানে কি মানে, এই কথাটার মানে কি? কোন অর্থ নেই। যেই দেশে যেই দিন নয় তারিখ সেটাই তাদের জন্য কেউ না রাখা। হ্যাঁ, বাকি আপনি যে রাখেন আলহামদুলিল্লাহ, যে হজের প্রথম দশক পুরোটাই তো আপনি কি রাখতে পারেন, রোজা রাখতে পারে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত বলা হবে, কোনো অসুবিধা নেই। দশ তারিখ তো রোজা রাখা যাবে না, যেহেতু ওই দিন কিসের দিন? ঈদের দিন। প্রথম নয় দিন তো রোজার কথা হাদিস পাকের দ্বারা প্রমাণিত, কাজে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক না। তো আরাফার দিনের রোজা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। আরেক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আরাফার দিনে শয়তানের যে অবস্থা হয়, এত বাজে অবস্থা হয় শয়তানের, মানে এই দিনের মতো এত করুণ এত শোচনীয় অবস্থা তার অন্য সময় হয়। শয়তানকে এদিন সাংঘাতিক নিকৃষ্ট অপমানিত দেখা যায়। কেন? কারণ এদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দা এবং বান্দিকে মাফ করে। এই জন্য শয়তানটা বরদাস্ত করতে পারে না, শয়তানের কাছে এটা একটা অসহ্য বিষয় যে আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিচ্ছেন। এই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আর আদমের সন্তানদের আল্লাহ তাআলা কি করছেন? মাফ করছেন, তাদের উপর রহমত নাজিল করছেন। এজন্য শয়তানের সাংঘাতিক মানে জ্বালা পোড়া। ইল্লা মা রুইয়া ইয়াউম বদরিন, কিন্তু বদর যুদ্ধের দিনে অবশ্য শয়তানের অবস্থা আরো করুণ ছিল। ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ হক বাতিলের মধ্যে পার্থক্যকারী ইয়াউম আল ফুরকান, ইয়াউম আল তাকাল জামআন, আল্লাহ তাআলা মাত্র 313 জন সাহাবাই কেরামকে কাফেরদের বিরুদ্ধে, 950 জন কাফেরের বিরুদ্ধে কি দান করেছেন? জয় দান করেছেন ইয়াউম বদর। ওই দিন তার অবস্থা ছিল আরো করুণ। এর বাইরেও আরো বিভিন্ন হাদিসের দ্বারা আরাফার দিনের ফজিলতের কথা বুঝে আসে। আরেক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আরাফার দিনে যেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয় এত বেশি অন্য কোনো দিন আর দেওয়া হয়। এদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে কি করেন? মুক্তি দান। তার মানে এই দিনটা আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয় একটা দিন। আর মুস্তাদে আহমদ বিন হাম্বলের এক বর্ণনা এসেছে, ইয়াউম আরাফাত হাদা ইয়াউমুন মান মালাকা ফীহি সামাআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। যে আরাফার দিন এমন একটা দিন, এই দিন যে ব্যক্তি তার কানকে খারাপ কথা শোনা থেকে হেফাজত করবে, চোখকে গুনাহের জিনিস থেকে হেফাজত করবে, জুবানকে খারাপ কথা বলার থেকে, গীবত করা থেকে, মিথ্যা বলা ইত্যাদি থেকে হেফাজত করবে, গফির আল্লাহ তাকে মাফ করে দেওয়া। মানে সোজা কথা, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি করে দিবেন, মাফ করে। মহতারাম দোস্ত বুজুর্গ, তো এই সমস্ত আয়াতে কারিমা এবং হাদিসে শরীফা দ্বারা পরিষ্কার বুঝে আসলো যে আরাফার দিনের ফজিলত কত বেশি। জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, ওদিন আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, তাই না? চেষ্টা তো করবো ইনশাআল্লাহ, চেষ্টা তো করবো প্রথম দশক পুরোটাই রোজা রাখার জন্য, পুরোটা যদি না পারি অন্তত পক্ষে 9 তারিখ রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে এখন যেহেতু আলহামদুলিল্লাহ হাজি সাহেবানরা তারা মক্কা মুকাররমে অবস্থান করছেন হজের মৌসুম, আলহামদুলিল্লাহ কয়েকদিন পরই হজ হবে, বহু হাজি সাহেবান এখন মক্কা মুকাররমে মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন, অনেক খুশনসিব তারা, অনেক সৌভাগ্যবান। আমরা যেতে পারি না, কিন্তু আমাদের মনে একটা আফসোস আছে কিনা, কি বলেন, তাই না? আমাদের মনে তো অবশ্যই একটা আফসোস, হাজির যেতে পারতাম যদি একটা সুরত হয়ে যদি একটা ব্যবস্থা হয়ে, এই আফসোসটা কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। হজকা মহিনা জব জব আয়ে দিল মে আগ লাগ যায়ে তো অঙ্গার সব যায়ে মদিনা হাম ঘর রহ যায়ে। হজের মাস যখন আসে ধনীরা সব চলে যায় মক্কা শরীফ মদিনা শরীফ, আমরা এখানে থেকে যাই, আমার কিন্তু আমাদের বুকে আগুন ধরে যায়, আমাদের মনে আছে আমরা যেতে পারতাম, আমাদের তৌফিক, কিন্তু আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, তাই না? আল্লাহের কাছে বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহ আপনার তৌফিক দান করে, খাজানায় গায়েব থেকে ব্যবস্থা করেন, যাদেরকে আল্লাহ আপনি হজে নিয়েছেন সকলকে হজে মাবরুর নসিব করেন, আমাদেরকেও যাওয়ার তৌফিক দান। হাজি সাহেবানরা বহু সৌভাগ্যবান, তার হজে গিয়েছেন, অনেক কষ্ট, অনেক কুরবানি, আর আমরা এখানে কোরবানি করবো ইনশাআল্লাহ। হাজি সাহেবানদের সাথে যারা কোরবানি করেন শরীয়ত তাদের অনেকগুলো বিষয় একটা মুশাবাহাত, একটা সামঞ্জস্য রেখেছে হাজি সাহেবানদের সাথে সামঞ্জস্য। এই সামঞ্জস্য কিন্তু অনেক বড় জিনিস। আরে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে জাদু দেখানোর জন্য আসছিল কারা? ওই জাদুকর, ফেরাউনের জাদুকর। আজীব বিষয় যে ফেরাউনের জাদুকর যারা এসেছিল এত সব কাফের ছিল, ওরা এসেছিল হযরত মূসা এবং হযরত হারুনের লেবাস পরে। হযরত মূসা এবং হারুনের যে লেবাস, ওই লেবাস পরে এসেছিল কারা? এই ফেরাউনের জাদুকর। আল্লাহ তাআলা সবগুলো জাদুকরকে হেদায়েত দিয়ে দিয়েছে। মানে কিতাবের মধ্যে এটাও লিখেছে যে সম্ভবত এটাতে হেকমত আল্লাহ তাআলাই ভালো জানেন, এটাও একটা হেকমত লিখেছে যে হযরত মূসা এবং হযরত হারুনের এই বাহ্যিক সাদৃশ্য এটা তাদের হেদায়েতের একটা কারণ হয়ে গেছে, তারা সকলেই হেদায়েত পেয়ে গেছে জাদুকরটা। তো হাজি সাহেবানদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে সামঞ্জস্য রাখা হয়েছে। হাজি সাহেবানরা আমরা জানি যে হজে যখন যান তার এহরাম বেঁধে যান, তাই এহরাম বাঁধার পরে অনেকগুলো কাজ আছে যেগুলো করা কি নিষেধ, করা যায় না। এরপর চুল কাটা যায় না, নখ কাটা যায় না, গোফ কাটা যায় না, কর্তনযোগ্য যেসব পশম আছে এগুলো কাটা যায় না, এগুলো নিষেধ ইত্যাদি বিভিন্ন জিনিস, এহরাম অবস্থা আতর সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা এগুলো নিষেধ হয়ে যায়। অনুরূপ ভাবে আমরা যারা কোরবানি করব আমাদের জন্য বলা হয়েছে সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস, মান রাআ হিলাল আদিল হিজ্জা ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়ালা মিন আসফারিহি। যে নাকি জিলহজের চাঁদ দেখলো এবং সে কোরবানিও করতে চায়, মানে সে কোরবানি করবে, সে যেন তার চুল, তার নখ ইত্যাদি না কাটে। উদ্দেশ্য হলো হাজি সাহেবানদের সাথে কি সামঞ্জস্য। তেরে মাহবুব কিয়া রব সাবাহাত লেকে আয়া হাকিকত উসকুতু কারদে মাই সুরত লেকে আয়া। যে আল্লাহ আপনার মাহবুবের সামঞ্জস্য নিয়ে এসেছে, আপনি এটাকে বাস্তব বানিয়ে দিন, আমি তো শুধু সুরত নিয়ে এসেছি, হাজি তো হতে পারি নাই, হজে যেতে পারি নাই, হাজি সাহেবানদের একটা বাহ্যিক সামঞ্জস্য, এই উসিলে আল্লাহ আপনি আমাকে মাফ করে, হতে পারে আল্লাহ পাকের কাছে এটাই কবুল হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করবো। আজকে যেহেতু জিকাতের 28 তারিখ শুরু হয়ে গেছে, আমরা তারা কোরবানি করবো, ওলামা কেরাম তো এটাও বলেছেন যে যদি কেউ কোরবানি করতে নাও পারে তারপরও তার জন্য এই উত্তম হলো যে আগেই ফারেক হয়ে যাওয়া, এই সমস্ত জরুরত গুলো থেকে আগে কি হয়ে যাওয়া, আরেক হয়ে যাওয়া, তবে হাজির সাহেবানদের সঙ্গে কি থাকে, সামঞ্জস্য থাকে, সাদৃশ্য। আরেকটা বিষয় হলো যে হাজির সাহেবানরা তারা এহরাম বাঁধার পরে এখন অনবরত তালবিয়া করছে, তালবিয়া সবাই জানিত না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা হলো তালবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত এখানে আলোচনা করা হয়েছে। হাজির সাহেবানরা অনবরত তালবিয়া করছেন, এখন তো মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা সব জায়গায় আলহামদুলিল্লাহ হাজির সাহেবানরা তালবিয়া করছেন, কেউ প্লেনে আছেন, কেউ বাসে আছেন, নানান হাজি নানা অবস্থায় আছেন, কিন্তু অনবরত কি চলছে, তালবিয়া চলছে। একটা আজীব, একটা মধুর দৃশ্য। আর আমাদের জন্য হুকুম করা হয়েছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই টানা 23 অক্ট প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষগণ উচ্চ স্বরে, মহিলাগণ নিম্ন স্বরে একবার তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর দ্বারা হাজির সাহেবের সঙ্গে আমাদের কি হবে, সাদৃশ্য হবে। তারা তালবিয়া করছেন, আমরা কি করছি, তাকবীরে তাশরীক। মুহতারাম হাজিরিন, অনুরোধ ভাবে হাজির সাহেবানদের জন্য বিধান রাখা হয়েছে যে তারা জিলহজ মাসের 9 তারিখে শহরের বাইরে আরাফা প্রান্তরে গিয়ে সেখানে দোয়া করবেন। উকুফে আরাফা, আসলে এটাই হলো হজের প্রধান ফরজ, আল হজ্জ হুয়াল আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ তো কিসের নাম, উকুফে আরাফার নাম। যদি কেউ আরাফায় অবস্থান করে তার হজ হয়ে গেছে, সব কিছু করলো আরাফায় অবস্থান করতে পারলো না, তা কি হবে না, হজ হবে। এজন্য আপনারা যারা গিয়েছেন তারা জানেন, দেখবেন যে আরাফার ময়দানে হেলিকপ্টার দিয়েও কি দেওয়া হয়, চক্কর দেওয়া, মানে যে একেবারে মাজুর সৌদি সরকার ব্যবস্থাপনা আছে, হেলিকপ্টার দিয়েও আরাফার উপর চক্কর দেওয়া, মানে তারও কি হয়ে যাবে, হজ হয়ে যাবে। আরাফার ময়দানে উপোফ করা, অবস্থান করা, ওখানে দোয়া করা, ওখানে দোয়া করা তো মানে ওটা দোয়া কবুলের জায়গায়। আরাফার ময়দানে যেই দোয়া করে সেটাই কি হয়, কবুল। তো হাজির সাহেবানদের সঙ্গে সাদৃশ্য রাখা হয়েছে, তারা উপোফে আরাফা করে, আল্লাহর কাছে দোয়া করে। আর আমাদের জন্য বলা হয়েছে যে আমরা 10 তারিখে শহরের বাইরে গিয়ে ঈদগাহে গিয়ে আমরা আল্লাহর কাছে কি করবো, দোয়া, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবো। সর্বশেষ যেটা সামঞ্জস্য সেটা হলো হাজির সাহেবানরা তারা 10 তারিখে মিনাতে গিয়ে তারা কি করেন, কোরবানি করেন। আমাদের জন্য হুকুম দেওয়া হয়েছে আমরা যারা সামর্থ্যবান, আমরা যারা সাহেবে নেশা, আমরাও কি করব, কোরবানি। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ইবনে মাজার হাদিস, মা ওয়াজাদা সা'তান লিয়ান ইউযাহিয়া ওয়ালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। কিন্তু কোরবানির দিন কোরবানি করা, এটা হলো সর্বোত্তম আমল, এর থেকে উত্তম আর কোন আমল নাই। মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলা আল্লাহি মিন হিরাবিদ দম। কোরবানির দিনে কোরবানি করার থেকে উত্তম আর কোন আমল। এই কোরবানি যখন নাকি বান্দা কোরবানি করে, কোরবানির জন্তুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর কাছে কি হয়ে যায়, কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাতরিবু বিহা নাফসা, তোমরা মনের খুশির সাথে স্বতঃস্ফূর্ত চিত্তে কি করো, কোরবানি। কোরবানির দিনে কোরবানি করে, এটাই হলো সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোত্তম। যাই হোক, এই কয়েকটা কথা বলা হলো, খোলাসা হলো যে হজের প্রথম দশক আমরা ইহতেমামের চেষ্টা করি, কদর করার চেষ্টা করি, ইয়াউমে আরাফা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং এই দিনে কদর করার চেষ্টা করব। আর কোরবানি সম্বন্ধে বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। বলছি আমাদের দেশের 9 তারিখ যেটা, এটা হচ্ছে এই ছিল মোটামুটি। Mm-hmm.